13 এপ্রিল 2018 তর্জুমানে কাবিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর জুমার পূর্বে বারবার শোনানোর মতো এক গুরুত্বপূর্ণ বয়ান, যাতে তাকলিদ ও মাজহাব মানার বিষয়টাও হযরত উল্লেখ করেছেন। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরতওয়ালা দামত বরকাতহুমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। বিগত প্রতিটি বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হবে।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم صلوا كما رأيتموني صلي وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن أواله أمد الشكر كم معاف کرن الله پاک أمد الجنة جنة الفردوس منجور کرن জাহান্নাম থেকে নাজাত মঞ্জুর করে এবং আমাদের সকলকে আল্লাহর দেওয়ানা বানায় দেন, আল্লাহর হুকুম আল্লাহর পছন্দের দেওয়ানা বানায় দেন। মানুষ দুনিয়াতে চলে হয়তো নিজের মন মতো, নিজের খেয়াল মতো, নিজের ইচ্ছা মতো, নিজের জজবা আর নিজের আবেগ মতো, আর কিছু লোক চলে মহান রব্বুল আলমিনের ইচ্ছা মতো, পছন্দ মতো, মর্জি মতো। দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তো আমরা লক্ষ্য করলে দেখব যে যারা নিজের মন মতো চলে, নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো চলে, তারা কত বিপদে আছে, পেরেশানিতে আছে, নানান রকমের ঝামেলাতে আক্রান্ত। এবং এ সকল মানুষ যারা নিজের খেয়াল খুশি মতো চলে, তারা আসলে প্রকৃত সুখ শান্তির অধিকারী কখনো হয় না। আর ওই মানুষ যে আল্লাহ পাকের ইচ্ছার অধীন চলে, আল্লাহর মর্জি এবং পছন্দের অধীন চলে, সেই মানুষের জীবনটার রঙই হয় একদম ভিন্নতর। লোকটাকে দেখলেই দেখা যায় তার চেহারা নূরে ঝলমল করতেছে, তার চোখে নূর, তার জবানে নূর, তার আত্মায় নূর, তার কর্মে নূর, তার আমলে আখলাকে নূর থাকে, এক জ্যোতি থাকে, এবং চেহারা তার আল্লাহ পাকের নূরে জ্যোতির্ময় থাকে। আর আল্লাহকে সন্তুষ্ট রাখার কারণে যে মহান আল্লাহর হাতে সব শান্তি এবং সব সম্মানের ভাণ্ডার, সেই মহান আল্লাহ শান্তির ধারা তার বুকে নাজিল করেন, অবতীর্ণ করেন। শান্তি এবং আরাম এবং সম্মান এটা আল্লাহ যাকে দেন সেই পায়। এমনি বাহ্যিকভাবে যারা ভালো খায়, ভালো পরে, পয়সা করি, ভালো থাকে, তারাও নিজেকে মনে করে আমি সুখে আছি, শান্তিতে আছি, এটা একটা কল্পনা এবং খেয়াল মাত্র। তারা শান্তির প্রকৃত বিষয়টা বুঝতে পারে না যে শান্তি আসলে কাকে বলে। আসলে আল্লাহ যখন বন্দার উপর খুশি হন, তো আল্লাহর খুশির নূর তার অন্তরে আসে। সে খুশির নূর অন্তরে আসলে তখন অন্তরে শান্তি পয়দা হয়। এটা হলো শান্তির হাকিকত। হ্যাঁ, এমনি খালি বরফ খাইলে আরাম লাগে, এটার নাম শান্তি না। গরমের ভিতরে বরফ খাইলে আরাম লাগে, ঠান্ডা পানি খাইলে আরাম লাগে, এই আরাম পাওয়াটার নাম শান্তি না। যে যিনি নিয়ামতদাতা, যিনি আমার স্রষ্টা, যিনি আমার চক্ষুদাতা, চক্ষুর মধ্যে আলোদাতা, এবং যিনি আমার এই পুরা বডিটাকে এইভাবে সুন্দরভাবে তৈরি করলেন এবং এই দেহের মধ্যে প্রাণ দিলেন এবং এই শিরায় শিরায় যার ইশারায় রক্তধারা প্রবাহিত, সে মহান আল্লাহকে অসন্তুষ্ট করে পরে বরফ খায়া, তরমুজ খায়া, চোষা আম খায়া মনে করা আমি সুখে আছি, এটা ভুল ধারণা। যেমনটা কোনো মানুষ এরকম সুন্দরী বিবি পাইল, পরমা সুন্দরী স্বাস্থ্যবতী যুবতী মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তো সে তাকে নিয়ে উল্লাস করে, আনন্দ করে, ফুর্তি করে, কিন্তু তার মা বাবা দিন রাত তার উপরে কোনো বেয়াদবির কারণে অসন্তুষ্ট, মা বাবা কাকে তাকে তারকে কেবল বদদোয়া করে। এই লোকটা তরমুজ খায়া, চোষা আম খায়া, বরফ খায়া, সুন্দরী বিবি নিয়া উল্লাস করে আর মনে করে আমি সুখে আছি, শান্তিতে আছি। আসলে এটা কি সুখ এবং শান্তি? এটা কোনো ক্রমে সুখ শান্তি না, এটা তার ভুল ধারণা। সে একটা অন্ধকার অন্ধকার আচ্ছন্ন অনুভূতিতে আক্রান্ত, তার অন্ধকার আচ্ছন্ন অনুভূতি উপলব্ধির কারণে সে শান্তি অশান্তির পার্থক্য করতে জানে না। আমার প্রিয় বন্ধুরা, যে আসমান জমিনের মহান স্রষ্টা, আমাদের মহান স্রষ্টা, আমাদের লালনকারী পালনকারী, সেই মহান আল্লাহকে অসন্তুষ্ট করা অবস্থায় এরকম ওই হাজারতলা বিল্ডিংয়ে বসবাস করা, রাজ সিংহাসনে আরোহণ করা, রাজমুকুট পরা, পোলাওকুরমা বিরিয়ানি খাওয়ার মধ্যে মনে করা যে আমি শান্তিতে আছি, এটাও ভুল ধারণা। আরেক লোক সে বেচারা এত খায় না, এত বড় বিল্ডিংয়ে থাকে না, থাকে ঝুপড়িতে, কিন্তু ঝুপড়ি তার সেজদার নূরে আলোকিত, ঝুপড়ি তার জিকিরের নূরে আলোকিত, ঝুপড়ি তার চোখের পানির নূরে আলোকিত, ঝুপড়ি তার লা ইলাহা ইল্লাল্লাহর নূরে আলোকিত। হ্যাঁ, ওই ঝুপড়িওয়ালা ওখানে যে বসবাস করে, সে যদি শুধুমাত্র ডাল রুটিও খায়, এর ভিতরে সেই সারা জাহানের রাজা বাদশাহদের চেয়েও বেশি শান্তিতে আসে। কোরআনে করিমে মহান রব্বুল আলামিন বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খুবই খুব গভীর মনোযোগে শোনো যে কেবলমাত্র মহান আল্লাহর স্মরণের দ্বারাই হৃদয়ের শান্তি অর্জন হয়। তো এই আয়াতে পাক সুস্পষ্ট প্রমাণিত হলো শান্তি কোত্থেকে আসে। শান্তি আল্লাহ পাক দান করেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ পাকের হাতের মুঠায় শান্তির এক ভাণ্ডার আছে, যেটা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকটে। এবং আল্লাহ পাকের নেজাব এবং নিয়ম হলো, আল্লাহ পাক শান্তি নাজিল করেন কোনো বান্দার জন্য, ফেরেশতা তার বাহক হন, ফেরেশতারা যে রহমতের ফেরেশতারা শান্তির বাহক হন। তো এই শান্তির বাহক ফেরেশতা শান্তি বহন করে নিয়ে আসবে নমরুদের কাছে, ফিরাউনের কাছে, আবুল আহাবের কাছে, অথবা যারা নমরুদ আবুল আহাবদের মতো জীবন বানায় তাদের কাছে, এটা কিভাবে হইতে পারে? এগুলো ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং মর্জির পথে চলার তৌফিক দান করেন। তো আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যে মহান আল্লাহকে রাজি করা, খুশি করা, সন্তুষ্ট করা। আল্লাহ পাক রাজি থাকলে আমার সব ঠিক আছে, হ্যাঁ, আর আল্লাহ পাক নারাজ থাকলে আমার সব গেছে, সব গোল্লায় গেছে, কিছুই আর ভালো থাকে নাই। আল্লাহর ওলির ভাষায় যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেরি। হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাজি খুশি থাকেন তাহলে তো সবই আমার, সব আমার, আমি সুখে আছি, আমি আনন্দে আছি। আর আপনি যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব শেষ, আমার দুনিয়াও শেষ, আমার আখেরাতও শেষ। আমার ভাই, মুসলমানের চোখের রং এবং হৃদয়ের রুচি, মনের রুচি হওয়া চাই এই যে আমার আল্লাহ এবং রাসূল খুশি থাকলে আমি বড় বাদশা, আর আমি আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল যদি আমার কর্মে আচরণে অসন্তুষ্ট হন তা আমি বাদশা হলেও আমি মিসকিনের থেকেও অসহায়, আমি বাদশা হলেও মিসকিনের থেকে অসহায়। ধন সম্পদ টাকা পয়সা এগুলো দরকার বটে, কিন্তু সেই ধন সম্পদ টাকা পয়সার বিন্দু বিন্দুর উপরে যেন মহান আল্লাহ খুশি থাকেন, যে আমার বান্দা এক বড় ধনওয়ালা। আমার বান্দা ভালো খায়, আমার পাগলাটা খুব পোলাও খায়, বিরিয়ানি খায়, এতে তো আল্লাহ পাক খুশি হয়ে ওরে খাওয়ান, তাই না? আল্লাহ ইউথিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার মাওলা আমারে খাওয়ান, আমার পিপাসা লাগলে পানি পান করে আমার পিপাসা নিবারণ করে দেন। তো পাগলা পাগলাটারে খাওয়ান মহান আল্লাহ। যেমন কোনো সন্তানাদি যখন ভালো থাকে, আরামে থাকে, সে পোলাও খায়, বিরিয়ানি খায়, বেলায় বেলায় পোলাও খায়, বিরিয়ানি খায়, ভালো খায় এবং ভালো খাওয়ায়, আর দুই হাতে দিতে থাকে মানুষদেরকে, বাবা মা খুশি হন, বাবা মার মনটা বড় হয় যা আল্লাহ আমার সন্তানকে বড় বানাইছেন। নিজের সন্তানকে ভালো খাইতে দেখলে বাবা মার খুশি লাগে, আর যদি বাবা মা দেখতে পান যে আমার সন্তান না খাইতে না খাইতে শুকিয়ে গেছে, গালটা লেগে গেছে, চক্ষুর আলো নিভে যেতেছে, ঠোঁট দুইটা শুকিয়ে গেছে, শরীরের চামড়াগুলো কেবলই শুকিয়ে যেতেছে, নিস্তেজ এবং নির্জীব হয়ে যেতেছে, তখন সে বাবা মার কাছে কোনো ক্রমে এটা ভালো লাগে না, খুশি লাগে না, হ্যাঁ না? আর যদি বা হচ্ছে ছেলে এরকম হয় যে খুব স্বাস্থ্যবান, মাশাআল্লাহ একদম হৃষ্ট পুষ্ট, হাট্টা কাট্টা একদম সজীব, প্রাণবন্ত, হ্যাঁ না, কান্তিময়, তো মা বাবা ওর সুন্দর শরীর সুন্দর স্বাস্থ্য দেখলেও খুশি হন, আর ওরে ভালো খাইতে দেখলেও খুশি হন। তো আমার প্রিয় বন্ধুরা, অনুরূপভাবে মহান আল্লাহ বান্দাকে ভালো খাইতে দেখলেও খুশি হন। আল্লাপাক যখন দেখেন যে আমার বান্দা ভালো খায়, মুরগির রোস্ট খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, আমার পাগলাটা খায়, খায় আমাকে স্মরণ করে, এমনকি খাওয়ার সময় আমাকে ভুলে না, এইরকম বান্দা খায় তো আল্লাপাক খুশি। কোরআন শরীফে আল্লাপাক বলছেন যে কুলু বিরিজকি রব্বিকুম ওয়াশকুরুহুলা, তোর মাওলাটা তুই খাবি আর শুকর আদায় করবি। ওরে পেয়ারা আল্লাহ, এত সংক্ষিপ্ত নুসখা এবং উপদেশ আমাদেরকে তিনি দিয়েছেন, তোর টেনশন কি? তোর তোর লোকে বলে না যে মা বাবা ছেলে পেলে যখন এদিক সেদিক ঘোরাঘুরি করে তো মা বাচ্চাকে নসিহত করে, তোর বাবারে আল্লাহ কম দিছেন না, অনেক দিছেন, বাবা তোর বাবারটা খাবি, হ্যাঁ না, ভালো মতো চলবি ফিরবি, দুষ্ট ছেলেদের সঙ্গে তোর ঘোরাঘুরি কেন? তোর বাবার গোলায় কি ধান কম আছে, খাওয়ান কম আছে? আমার ভাই, তো আল্লাহ পাক জালাল ওয়া মানওয়াল বলেন তোর মাওলাটা খাবি আর শুকর আদায় করবি, বস গেল মামলা শেষ, আর তো কোনো ঝামেলা নেই। আল্লাহ পাক জালাল জালাল ওয়া মানওয়াল আমাদেরকে তৌফিক দান করেন। আর যতই বুঝানো হয় কিন্তু একটা মডেল সামনে না থাকলে, একটা নমুনা সামনে না থাকলে মানুষ কাজ করতে পারে না। যতই ওয়াজ করে বোঝানো হয় যে এই শোন এরকম, তুমি কি সাঁতার জানো? বলে না আমি তো সাঁতার জানি না। বলে যে আচ্ছা শোনো, যে সাঁতার দিতে হলে করবা কি, এরকম পানিতে গেলা পরে হাত দুইটা দুই দিকে ছড়াইয়া দিবা, আর শরীরটাকে পানির উপর বিছাইয়া দিবা, আর দুই পা দিয়া পানির উপর খালি বাড়ি মারবা, ধরাম 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 ধরাম, দেখবা যে তুমি সাঁতার দিতেছ, পানির উপরে ভাসতেছ, মজা আছে আরামসে। ও গিয়া এরকম করতে একদম ডুবিয়া শেষ, কি কথা বুঝুন নাই? এরকম থিওরি দিয়া, এরকম মুখস্থ ওয়াজ দিয়া কিন্তু এই মানুষকে শেখানো মুশকিল। যে সাইকেল কেমনে চালাইতে হয়, যে ওটার পিঠে উঠবা, আর যে দুই পাশে কি বলে এটাকে, পেট্রোল না কি জিনিস এটা, প্যাডেল প্যাটেল, এটার উপর দুই পা রাখবা, পরে একদম চোখ সামনের দিকে রাখবা। আমাকে একজনে খুব বুঝাইছিল যে একদম চোখ যেন একদম সামনের দিকে থাকে, ডাইন বাম দেখবা না, আর কোমর সোজা রাখবা, চোখ সোজা কোমর সোজা, আর দুই পা দুই সাইডে রাখো, আর উপরে সিটের উপরে বসো, এবার বিসমিল্লা চালাও, ও উইটা বিসমিল্লা চালাও, আবার ধ্রামসে উপরে হাড্ডি ভাঙছে, কি এরকম মুখস্থ ওয়াজ দিয়া কিন্তু একটা জিনিস শেখা যায় না। তো প্র্যাকটিক্যাল নমুনা লাগে, প্র্যাকটিক্যাল নমুনা লাগে, তখন সহজ হয়, কি কথা বুঝুন নে? করাচি থেকে এক আওলাদ রসুল আসছিলেন বাংলাদেশে, উনি সাঁতার জানেন না, অনেক হেভি মানুষ। তো আমাদের ঢালকানগরে হাজি কুব্বাত সাহেব সহ অনেকেই গেছেন এই কি এটা ধলেশ্বরী নদী, ধলেশ্বরী নদীতে ওখানে ভোরবেলা ওখানে সকলে গোসল টোসল করবেন, মজা করে গেছিলেন, তা আমিও গেছিলাম। তো আমি ভয় পাই জন্য নদীর মাঝখানে যেতে পারি না, তা আমি কিনারায় কিনারায় থাকছি, সাঁতরাইলে এখানে সাঁতরাইছি। কিন্তু ওই বুজুর্গ আল্লাহওয়ালা যে ওনার বড় শখ হলো আমি সাঁতার শিখবো, আল্লাহ সে কত যুদ্ধ করা হলো তাকে সাঁতার শেখানোর জন্য। আমাদের হাজি কুব্বাস সাহেব তাকে অনেক চেষ্টা করলেন সাঁতার শিখাইতে, পারতেছিলেন না। নমুনা সামনে থাকা সত্ত্বেও পারা যেতেছিল না, আর নমুনা যদি সামনে না থাকে তাহলে মানুষ পারবে কিভাবে? পারতে পারে? এ বই পুস্তক পড়ে কিন্তু সাঁতার শেখা যায় না যদি ডাইরেক্ট কোনো মডেলকে ফলো না করা হয়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কোরআন এবং আসমানি কিতাবের মাধ্যমে যতই বলেন ভালো হও ভালো হও ভালো হও, যত ভালো হইছেই বলেন, ভালো হওয়ার পদ্ধতিটা কি প্র্যাকটিক্যালি এটা দেখায় না দিলে বান্দা কিন্তু পারবে না। এই জন্য মহান আল্লাহ শুরু থেকেই নিয়ম করলেন যে তোমাদের বন্দিগির পথটা যাতে সহজ হয় সুন্দর হয় সেজন্য আমি একজন নবী দিলাম মডেল হিসাবে। পয়লাই আল্লাহ পাক আসমানি কিতাব দিলেন, ওহি নাজিল করলেন কিভাবে চলতে হবে, পথ বললেন, পথ নির্দেশিকা দিলেন, সাথে একদম পূর্ণাঙ্গ এক মডেল দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, আমার আদম যেমনটা করেন তেমনটা করলেই তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। কি কথা বুঝেন নাই? অনুরূপভাবে হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, একের পরে এক নবী রসূলগণ পৃথিবীতে আসছেন যুগে যুগে, তারা ছিলেন মডেল এবং নমুনা, যাদেরকে দেখতে দেখতে কাজ করলে আমল করলে আল্লাহকে ডাকলে বান্দা আল্লাহকে পেয়ে যাবে। সর্বশেষ একদম সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মডেল নমুনা দান করলেন আল্লাহ এই আখেরি জামানার উম্মতকে, শেষ জামানার বান্দাদেরকে। হ্যাঁ, যে প্যার নবী মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিঃসন্দেহে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কিছুতে, দিক দিগন্তে সব কিছুতে সে পূর্ণাঙ্গ সুন্দর চমৎকার আমার পছন্দের নমুনা মৌজুদ, মডেল মৌজুদ, ফলো করো জান্নাতে আস, এই নমুনা ফলো করো সোজা জান্নাতে আস, এই নমুনা ফলো করো সোজা আমি মাওলার আপন জন হয়ে যাও, একান্ত জন হয়ে যাও। তো মুসলমান ইহুদিদের জীবনের উপর নজর করবে না, খ্রিস্টানদের জীবনের উপর নজর করবে না, মুসলমান ইহুদি খ্রিস্টানদের চাল চলনের উপর নজর করবে না, মুসলমানের নজর থাকবে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের নমুনার উপরে, নকশার উপরে, সেই সুন্দর রঙের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দেন এবং তৌফিক দান করেন। আমাদের দেশে দেখা যায় এবং সারা পৃথিবীতেই এই বাস্তবতা, সারা পৃথিবীতেই দেখা যায় যে এমনকি আরব দুনিয়াতে পর্যন্ত এই ভয়ঙ্কর মহামারী দেখা গেল যে ওই ওরা ইহুদি খ্রিস্টানরা যেভাবে পোশাক পরে সবাই মিলে ওইভাবে পোশাক পরা আরম্ভ করে, ওদের পোশাকের কাটিং যা এদের পোশাকের কাটিং তা, ওরা যতটুকু উঠায় এরা পোশাক অতটুকু উঠায়, আর ওরা যতটুকু নামায় এরা অত পোশাক অতটুকু নামায়, মনে হয় যে ইহুদিদের সঙ্গে তাল দিলে মানুষ সুন্দর মানুষ হয়। আহা, এত বড় ভুলের অন্ধকারের মধ্যে ডুবা মুসলমানের বাচ্চারা পর্যন্ত, এটা কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু সকল অন্ধকার থেকে মুসলমানকে তো মুক্ত রাখেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে যারা ঈমানওয়ালা আল্লাহ পাক তাদের অভিভাবক এবং পরম বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক সব ধরনের অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকে শুধুই আলো আর আলোর দিকে নিয়ে আসেন। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে মুসলমান এবং মুসলমানের বাচ্চা তো অন্ধকারে থাকতে পারে না, যখন অন্ধকার আচ্ছন্ন বিশ্বাস এবং চিন্তা চেতনা এবং জীবন যাদের, তাদের পথ মানুষ যখন ধরে অনুসরণ করে ওই মানুষটার অন্তরাত্মা কলুষিত হয়, জীবন কালিমাযুক্ত হয়, সে অন্ধকারে ডুবে যায়। তো সেই পথে আমরা কেন চলব? আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো নূর আর নূরের পথে কেন চলব না? ওদেরকে যেমনটা চুল কাটতে দেখে ওদের চুলের কাটিং এ মিলে মিলে পরে চুল কাটে, কি লজ্জাকর বিষয়। তুমি মুসলমানের বাচ্চা, তোমার শরমও লাগে না যে যারা তোমার চেয়ে নিচু তুমি তাদেরকে বানাইছো তোমার জীবনের ইমাম, তুমি তাদেরকে নিজের জীবনের ইমাম বানাইছো, আমার ইমাম সব তারা, হ্যাঁ তাদেরকে ফলো করবো আমার জীবনের কর্মে আচরণে পোশাকে আশাকে এমনকি মাথার চুলে পর্যন্ত এবং চেহারার বিন্যাসে পর্যন্ত। তো মুসলমানের সন্তান কিভাবে করতে পারে? অথচ এই মুসলমান যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজম পর্যন্ত পৌঁছে যায়। এই মুসলমান যখন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিন থেকে ভারী সম্পদ তার নসিব হয়ে যায়। সেই মুসলমান যখন এই মুসলমান যখন সে সেজদায় মাথা রাখে তো নিঃসন্দেহে সে আল্লাহ পাকের কদমের উপরও মাথা রাখে এবং আল্লাহ পাকের সীমাহ নূরের ভিতরে সে মাথা রাখে। তো এই এই মুসলমানের জন্য কিভাবে এটা যুক্তিযুক্ত হয়, সে অন্ধকারে আচ্ছন্ন জীবন যাদের, কৃষ্টি যাদের, কালচার যাদের, তাদেরকে মুসলমানের সন্তান অনুসরণ করবে। আল্লাহ পাক সব মুসলমানকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনটাকে ফলো করার জন্য তৌফিক দান করেন। তো কুরআন শরীফে তো মহান রব্বুল্লাহ আলমিন এই কথা বলছেন এবং রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসাল্লাম বলছেন যে তোমরা লাই উমিন ওয়াহাদুকুম, তোমরা কেউ ইমানওয়ালা হইতে পারবা না। পরিষ্কার কথা কিন্তু এটা, আলেম ওলামারা যখন এই ব্যাখ্যা করেন না তো ব্যাখ্যা করতে গিয়া তখন এটাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভাষা যে ভীষণ ওজনওয়ালা এটাকে অনেকে এই বরদাস্ত করা কতটুকু সম্ভব হবে, তো আলেম ওলামারা এটাকে একটু সহজ করে করে বলার জন্য চেষ্টা করেন। কিন্তু আসলে ডাইরেক্ট কথা যেটা সেটা এটাই লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই ইমানওয়ালা হইতে পারবে না। হাত্তা ইউহিব্বুকা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি সবচেয়ে প্রিয় না হই, সবচেয়ে প্রিয় না হই মিন ওয়ালিদিহি বা ওয়ালাদিহি, তার মা বাপ থেকেও, তার সন্তান থেকেও, ওয়ান্নাস আজমাইন দুনিয়ার সকল মানুষ থেকেও, সকলের চেয়ে যতক্ষণ না আমি তোমার নিকট অধিকতর প্রিয় ততক্ষণ পর্যন্ত তুমি ইমানওয়ালা না। কি কথা বুঝেন নাই? এখন যে মানুষটা জীবনের কর্মে আচরণে কৃষ্টি কালচারে কোনো ক্রমে ভুল ক্রমে সে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের জীবন আদর্শ ফলো করে তো তখন কি তাকে কাফের বলা হবে? অথচ সে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কি কথা বুঝুন নাই? সব কিছুই বিশ্বাস করে, এখন সে কোনো ক্রমে বিধর্মী হইতে রাজি না, সে মুসলমান থাকতে বদ্ধপরিকর, দৃঢ় সংকল্প বদ্ধ সে। তাহলে কি করা? তো এই জন্য ব্যাখ্যা করে বুঝায় বলা হয় যে এই হাদিসের অর্থ হল যে তোমরা কামেল ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না জীবনের সব কিছুতে আমার ভালোবাসার উচ্চ প্রমাণ দিতে না পারলে। কি কথা বুঝুন নাই? হ্যাঁ, তখন এই ব্যাখ্যা করে বুঝায় বলতে হয়, এতে বোঝা যায় আলেম ওলামাদের কতটা দরকার, না হলে তো নিজে মুসলমান থাকায় মুশকিল হয়ে যাবে। আলেম ওলামাদের দরকার কতটা, যারা ইসলাম সম্পর্কে এত ব্যাপক জানেন, তারা যদি সঠিক ব্যাখ্যা দিয়া আমাদের এক একটা বিষয়ের সমাধান না দেন তো মুসলমান তো মুসলমানই থাকবে না। শেষে মুসলমানের মুসলমান মনে করবে যে আমরা বোধ হয় কাফিরি হয়ে গেছি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলো দিয়া আমাদের জীবনটাকে আলোকিত করে দেন। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে সব কিছুতেই আমাকে ফলো করবে, এমনকি নামাজ যখন পড়বে তো নামাজটা যেন আমার নামাজের মতো হয়, হুবহু আমার নামাজ না হোক তোমার নামাজ কিন্তু আমার দেখতে আমার নামাজের মতো দেখায়, এমনটা হলে আল্লাহ মাফ করে দিবেন। ইয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই নামাজ পড়তেন সেই রকম সেই নামাজই কি আমরা পড়তে পারি? ভাই সেই নামাজই কি আমরা পড়তে পারি? সেই নামাজ পড়তে হইলে ভিতরে সেই পজিশনের সেই মর্তবার ইমান লাগবে, সেই মর্তবার বুঝ লাগবে, সেই মর্তবার দিল লাগবে, অন্তর লাগবে, সেটা কি আমাদের মধ্যে অর্জন কোনোদিন সম্ভব হবে? তাহলে সেই নামাজ আমরা পড়বো কেমনে, সেই সেজদা আমরা করবো কেমনে? সম্ভবই না। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক নিজে সহজ করে দিয়েছেন যে আমি বলছি না যে আমার রসুলের নামাজটাই তোমার নামাজ হোক, বরং আমি বলি এই মডেলটাকে দেখিয়া ওইভাবে করো, তাহলে তুমি সফল কাম। এরপরও যদি তোমার লক্ষ্য থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন, আর যদি লক্ষ্য থাকে আমার নমুনা, আমার নির্ধারিত, আমার দেওয়া মডেল ফলো করা, এরপরেও যদি তোমাদের ভুল ত্রুটি হয়ে যায় তো আমি আগে আশ্বাস দিলাম মাফ করে দিয়া জান্নাতটা দিয়ে দিব। ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফে বলছেন, এটাকে আমি নিজে বলি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের মেহরবানি, আমাদের ওলামা বুজুর্গানের বরকতে দিনের কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে কথা বলতে গেলেও আমাদের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখতে হয় যে আমার কথা, আমার এই আলোচনা, আমার এক একটা বাক্য এবং শব্দ কোরআন সুন্নার অনুকূল না আবার এদিক সেদিক হয়ে যায়, এটা খেয়াল রাখা আমাদের ভারী দায়িত্ব। এজন্য স্বাধীনভাবে পাগলামিমূলক কথা তো বলা যায় না, পাগলামির কথা বলতে হলে ওই সকল মানুষরা বলা শুরু করে দেয় যাদের টার্গেট থাকে সুন্দর করে বইলা খালি পকেট ভারীর ধান্দা, কি কথা বোঝেন নাই আমার ভাইয়ের? দুনিয়া তো চিরস্থায়ী না, এখানে যে পোলাও বিরিয়ানি খায় সেও বেঁচে থাকে, আর যে ডাল রুটি খায় সেও বেঁচে থাকে, কিন্তু পোলাও বিরিয়ানি খায় যদি নমরুদ হয় তো তার লাভটা হলো কি? আর যে ডাল রুটি খায় সে যদি হযরত বিলাল হয় তো তার মর্যাদার ঘাটতি কোথায়? হ্যাঁ, এজন্য এই ধান্দাবাজি কোনো ভালো জিনিস না। আর কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক অভয় দিয়া বলছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে বিচরণকারী যে কোনো প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। হ্যাঁ না, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। এবং এই আয়াতে পাকের ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যে মানুষ যতটা তার রিজিক তালাশ করে, রিজিক তাকে তার চেয়ে বেশি তালাশ করে। কেন? রুটিন মাফিক তার কাছে পৌঁছতে হবে, আল্লাহ পাকের দেওয়া রুটিন মাফিক তার কাছে পৌঁছতেই হবে। যে মানুষ যত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যতটা রিজিক তালাশ করে, রিজিক তাকে তার চেয়ে বেশি তালাশ করে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না নাফসান লা তামুতু হাত্তা তাসতাকমিলা রিজকাহা, কোন মানুষের ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তার রিজিকটা কমপ্লিট ভাবে সে ভোগ না করে। তাসতাকমিলা রিজকাহা, নিজের রিজিকটা পুরোপুরি বুঝা না নেয় এবং ভোগ না করে ততক্ষণ পর্যন্ত ওটা মরতেও পারবে না। তোটা খায়া তারপরে মরবি তুই, তোরটা তুই খায়া তারপরে মরবি। এক মা বেচারি গাঁও গ্রামে কান্নাকাটি করতেছিল, আহারে পোলাটা ডায়রিয়া, ডাক্তার মানা করলো ইলিশ মাছ খাইতে, আমার পোলা বারবার কইতেছিল যে মা আমার একটু একটা টুকরা ইলিশ মাছ খাওয়ান ভাইজা, তা আমার মন চাইতেছিল কিন্তু ডাক্তারের নিষেধের কারণে আমি খাওয়াইতে পারলাম না, আহা পোলাটা মরলো কিন্তু ইলিশ মাছ খাইতে খাইয়া যেতে পারলো না। যদি আমি শেষ, আমি যদি বুঝতাম যে ও মরবেই তো ইলিশ মাছ ভাইজা এক টুকরা খাওয়াই দিতাম, খায়া মরতো, মরতো তো খায়া মরতো। মানে মায়ের মনের বেকুলতার কত যে ধরন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরতেও পারবা না তোমার রিজিক পুরোটা খাওয়ার আগে, মানে এতটা এই রিজিকের বিষয়টাকে নিশ্চিত করে দিয়েছেন। সেই রিজিকের জন্য এই ধান্দাবাজের কি মানে, হালাল নাই হারাম নাই, হালাল হারামের বাজ বিচার নাই, সব টাকা লিয়ে আনো আনোয়ার খাও, আনোয়ার খাও, আনোয়ার খাও। আর আনোয়ার খাওয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে বানান নাই, আনো আল্লাহর খুশির সাথে, খাও আল্লাহর খুশির সাথে, দেও আল্লাহর খুশির সাথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে লাখ কোটি হারাম খায়া যদি কেউ এই টাকা দিয়া লাখ 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 মানুষকে হজে পাঠায়, নিজে খালি লক্ষ লক্ষ বার হজ উমরায় যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হজ উমরায় পাঠায়, এই চিন্তায় যে আমার এত হারাম টাকা কি জানি হয় কি জানে কালকে আমতে এক কাজ করি লোকদেরকে হজে পাঠাই, তো আল্লাহ তাআলা দেখবেন যে যাই করছে না করছে পরেরটা মারলেও কিন্তু সবগুলোর খালি পাঠাইছে আমার ঘরে কাবাতে পাঠাইছে, কাজটা তো ভালো করছে, যা তোরে মাফ করে দিলাম। এরকম কোনো হাদিস কোরআনে কোনো আছে ডকুমেন্ট এরকম? এই ধরনের খেয়াল এবং কল্পনা শুধুই কল্পনা, এটা এটার বাস্তব কোনো কিছুই নেই, হ্যাঁ না, এটার রেজাল্ট কিছুই নেই, রেজাল্ট আরও বিপজ্জনক, যে পরের ঘরের ডাকাতি করিয়া লোকদের মধ্যে দানবীর হওয়া। আরেকজনের সম্পদ চুরি করে ডাকাতি করে পরে দানবীর হওয়া, এইরকমই এক লোককে আমি নিজে দেখছিলাম রাস্তার মধ্যে দাঁড়ায় লোকদেরকে বলতেছে, হুজুরদেরকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হুজুর ওই শয়তানগুলোর পিঠে মাইরে লুটপাট করে নিয়ে আসি, পরে দেখেন আল্লাহর কসম আমি নিজে খাই না, লোক আল্লাহর বন্দাদেরকে বন্টন করে দিই। কি কামরা খারাপ করতেছি কি করেন আপনি? জোরে জোরে এতটা মানে দাপটের সাথে বলতেছে, ভয়ে মানুষ চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু এত দাপটে এখানে বললো কাল কিয়ামতে এই দাপট কি থাকবে? যখন আল্লাহ পাক বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, এই আজকের রাজত্ব কার, আজকের হুকুমত কার, আজকের পাওয়ার কার, কেউ কথা বলবে না, নবী রাসূলগণ পর্যন্ত স্তব্ধ থাকবেন। আর তখন রব্বুল আলামিন নিজেই বলবেন লিমানিল ওয়াহিদ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মহাশক্তিধর প্রতাপ সেটা এক আল্লাহর ক্ষমতা, আজকে ক্ষমতা সবসময় আল্লাহ, সিন্ধু সেদিন কারো কোনো ক্ষমতা এবং পাওয়ার বিকাশ প্রকাশের কোনোই সুযোগ থাকবে না, একমাত্র ক্ষমতাধর আসলেই মহান আল্লাহ, সেই কথা যে মনে রাখে জীবনের সর্বক্ষেত্রে সেই সফল কাম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে আল্লাহকে ভয় করার, পূর্ণাঙ্গভাবে আল্লাহকে মানার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শ জীবনে ফলো করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم لا كنت انا اسكت انت صاحب